ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবির উদ্দিন। বাংলাদেশে ভারতে এখন সোমবার রাত, এখানে ওয়াশিংটনে সোমবার বেলা ১১টা। আজ অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা চুক্তি হলো বাংলাদেশের পণ্য সেদেশের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার সুবিধা পাচ্ছে না, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই অভিমত ব্যক্ত করেছেন।
রয়েছে আমির খসরুর রিপোর্টে সিপিডি গবেষক ডক্টর গোলাম মোয়াজ্জামের মন্তব্য।
না পাওয়া গেলে টিকফা নিরর্থক, এটা হয়তো সরকারের একটা রাজনৈতিক দাবি এবং আমার মনে হয় তার হয়তো কোনো কোনো ক্ষেত্রে যুক্তিকতা রয়েছে।
রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
মাত্র ৩.৫ বছরেই তৃণমূল সরকার এইভাবে জনসমর্থন হারাচ্ছে দেখে রাজনৈতিক পর্যবেক্ষকেরা সত্যিই অবাক।
তবে গোড়াতেই যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শতরূপা বড়ুয়া। ফ্রান্স বলছে ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে যুক্তরাষ্ট্রের ত্রাণকর্মী আব্দুল রহমান কাসিকের শিরচ্ছেদের ঘটনায় তাদের এক নাগরিক জড়িত ছিল। ওদিকে এক ব্রিটিশ নাগরিক বলছেন তিনি বিশ্বাস করেন তার ছেলেও ওই ঘটনায় যুক্ত ছিল। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড খাজনভ ফ্রান্সের ওই নাগরিককে ২২ বছর বয়সী মাক্সিম হোসার হিসেবে শনাক্ত করেছেন। মৌরিতানিয়ায় কিছুদিন কাটানোর পর বছরখানেক আগে সে সিরিয়া চলে যায়। যে ১৬ জন জিহাদি কাসিকের শিরচ্ছেদের ঘটনায় জড়িত ছিল তাদের মধ্যে দ্বিতীয় কোনো ফরাসি নাগরিক ছিল কিনা তা কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। ওদিকে ওয়েলসের আহমেদ মুথানা বলছেন ১৬ মিনিটের ওই ভিডিওতে আরেকজনকে দেখে তার মনে হয়েছে সে তার ছেলে ২০ বছরের চিকিৎসা বিজ্ঞানের ছাত্র নাসের মুথানা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং তাকে শয়তানের কাজ আখ্যা দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী চাক হেইগল প্রতিবেদকদের বলেছেন ২৬ বছরের আর্মি রেঞ্জার খাসিকের ছিল অসাধারণ নৈতিক আদর্শ, তা সে অন্যকে সাহায্যের কাজে লাগিয়েছে এবং তা করতে গিয়ে সে প্রাণ বিসর্জন দিল। মিস্টার হেগেল বলেছেন যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেটকে পরাজিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।
No one wants to live in a world of this kind of inhumanity and brutality, and all of us as human beings.
তিনি বলছিলেন কেউ এই ধরনের অমানবিক বর্বরতার মধ্যে পৃথিবীতে বাস করতে চায় না। মানুষ হিসেবে আমাদের কর্তব্য এটা নিশ্চিত করা তা যেন আর না ঘটে। কাজটা কঠিন কিন্তু আমরা তা পারব। যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা চুক্তি হলেও বাংলাদেশের পণ্য সেদেশের বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার সুবিধা পাচ্ছে না, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এই অভিমত ব্যক্ত করেছেন। তার মতে এই সুবিধা না পেলে টিকফা চুক্তি অর্থহীন হয়ে পড়বে। ২৩তম ইউএস ট্রেডস 2014 শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র আমাদের রপ্তানির প্রধান বাজার, বিশেষ করে পোশাক খাতের জন্য এক বাজার খুব গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই আমেরিকার বাজারে আমাদের রপ্তানির প্রবৃদ্ধি কমে গেছে। এর কারণ হিসেবে তিনি বলেন যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা স্থগিত করা হয়েছে। পৃথিবীর অন্য দেশগুলো আমেরিকার বাজারে যে সুবিধা পায় বাংলাদেশ তাও পাচ্ছেন, ফলে বাংলাদেশের পণ্য অতিরিক্ত প্রতিযোগিতার মুখে পড়েছে। এই অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেন বিনিয়োগ আকৃষ্ট করার পরিবেশ তৈরিতে সরকারকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে। আইনের শাসন, দুর্নীতি দমন, লালফিতা দূরত্ব ও রাজনৈতিক অস্থিরতার হুমকি কমাতে পারলে বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি হতে পারে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সোমবার সকালে সেন্ট মার্টিন দ্বীপ থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে ৬১৪ জন আরোহী সহ একটি ট্রলার আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। ট্রলারটি উপকূলে নিয়ে আসা হচ্ছে। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
অবৈধভাবে মালয়েশিয়া পাচারের পথে বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের পতাকাবাহী একটি নৌযানের ৬১৪ জন আরোহীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী জানায় সোমবার সকাল ৯টার দিকে সেন্ট মার্টিন থেকে ৫০ নটিক্যাল মাইল দূরে ওই নৌযানটি আটক করা হয়। আরোহী সহ নৌযানটিকে উপকূলে নিয়ে আসা হচ্ছে, তবে মঙ্গলবার সকাল নাগাদ ওটি টেকনা পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে। পাচারকৃতরা সবাই বাংলাদেশি না মিয়ানমারের নাগরিক সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। প্রায়শই অবৈধভাবে বাংলাদেশীদের মালয়েশিয়ায় পাচারের জন্য বিপজ্জনক সমুদ্র পথকে ব্যবহার করা হয়ে থাকে। আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসেব মোতাবেক প্রতিবছর কমপক্ষে ১৫,০০০ বাংলাদেশি নারী পুরুষকে বিদেশে পাচার করা হয়। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বর্ধমান বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন জঙ্গিদের নামের তালিকা বাংলাদেশকে দিয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। এনআইএর গোয়েন্দাদের একটি দল ঢাকায় এসেছেন। এ সম্পর্কে ঢাকা থেকে এই রিপোর্টটিও পাঠিয়েছেন আমির খসরু।
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে 2 অক্টোবরের বোমা বিস্ফোরণে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন জেএমবি এবং কয়েকজন বাংলাদেশি এর সাথে জড়িত বলে ওই দেশটির গোয়েন্দা সংস্থা এনআইএ যে দাবি করছে, তারই তদন্তের অংশ হিসেবে এনআইএ এর একজন মহাপরিচালকের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার ঢাকায় এসে পৌঁছেছে। তারা ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে এক আলোচনা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান জানান, একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল গঠিত হয়েছে আলোচনার জন্য। যদি দেখা যায় কোনো বাংলাদেশি বর্ধমান ঘটনার সাথে যুক্ত, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এনআইএ এর প্রতিনিধি দল আরো আলাপ আলোচনা করবে বাংলাদেশ পক্ষের সাথে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
জাপানের অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে। জাপান পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি। নতুন তথ্যে দেখা গেছে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে জাপানের অর্থনীতিতে বার্ষিক 1.6% হারে সংকোচন দেখা দিয়েছে। এর আগের 3 মাসের তুলনায় তা দ্রুত হারে সংকুচিত হয়েছে। পাঠ্যবইয়ে বলা হয় 6 মাস ধরে যদি প্রবৃদ্ধির হার নেতিবাচক হয় তাহলে তাকে মন্দা হিসেবে সংজ্ঞায়িত করা যায়। অর্থনীতি সংকোচনের পর আসে কর বৃদ্ধি, যা ভোক্তা এবং ব্যবসা প্রতিষ্ঠানদের ব্যয় নিরুৎসাহিত করে। অর্থনীতি বিষয়ক পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে বলা হচ্ছে, অর্থনৈতিক দুঃসংবাদের কারণে প্রধানমন্ত্রী শিনজো আবে আবারও কর বৃদ্ধি এবং আগাম নির্বাচন পিছিয়ে দেবেন। মিস্টার আবে যখন ক্ষমতা গ্রহণ করেন তখন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জনগণের ব্যয় এবং অর্থনৈতিক সংস্কারে তিনি বিশাল প্রণোদনা যোগাবেন। এই পরিকল্পনা আবেনমিক্স বা আবে অর্থনীতি হিসেবে পরিচিত। অর্থনীতির এই সংকোচনে অনেক বিশেষজ্ঞ বিস্ময় প্রকাশ করেছেন। তারা ভবিষ্যৎবাণী করেছিলেন জাপানের অর্থনীতি ইতিবাচক দিকে অগ্রসর হবে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বাংলাদেশ ভিসা অফিস এখন থেকে সহকারী হাইকমিশন হিসেবেও কাজ করবে বলে জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
ভারতের সরকারি সংবাদ সংস্থার খবর, বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের আরও উন্নতির লক্ষ্যে আগরতলা স্থিত বাংলাদেশের ভিসা দপ্তরটিকে সহকারী হাইকমিশনে উন্নীত করা হল। এ ব্যাপারে দুদেশের সম্মতির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন থেকে ভিসা অফিসটির কাজকর্ম সহকারী হাইকমিশন হিসেবেই গণ্য হবে। এর ফলে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরা ছাড়াও পার্শ্ববর্তী অসম, বরাক উপত্যকা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের মানুষ এই দপ্তর থেকে সহজে ভিসা ও অন্যান্য পরিষেবা পাবেন। প্রসঙ্গত বলা যেতে পারে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে এসেছিলেন তখন ত্রিপুরার পক্ষ থেকে এই দাবি জানানো হয়েছিল এবং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংও এ ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছিলেন। আগরতলায় ভিসা অফিস সহকারী হাইকমিশনে উন্নীত হওয়ায় দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। পরমাশিস খোস্টায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সিপিএম এর পতন ডেকে এনেছিল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যে কৌশলে, সে পদ্ধতিতেই তৃণমূলের বিরুদ্ধে কাজ করছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের তাই ধারণা। জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
মেদিনীপুরের নন্দীগ্রামে হিংসাত্মক আন্দোলনের জোয়ারে কয়েক বছর আগে তৃণমূল কংগ্রেস ভাসিয়ে নিয়ে গিয়েছিল বামফ্রন্ট সরকারকে। রাজনৈতিক মহলের মতে সেই একই চিত্রনাট্যের কৌশলেই এবার তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করবার চেষ্টা শুরু করেছে বিজেপি নেতৃত্ব। এবার রঙ্গমঞ্চ বীরভূম জেলা। দিনের পর দিন বীরভূমের বেশ কয়েকটি এলাকায় বিজেপি আর তৃণমূলের মধ্যে চলছে গুলি বোমায় বলিয়ান হয়ে গ্রাম দখলের লড়াই। যেটা তাৎপর্যপূর্ণ তা হল লড়াইতে এখন বিজেপি এগিয়ে রয়েছে, এমনকি সংখ্যালঘু গ্রামবাসীরাও দলে দলে যোগ দিচ্ছেন বিজেপিতে। তৃণমূল নেতৃত্বের প্রতি সংখ্যালঘুদের এই অনাস্থা দেখে যেমন উজ্জীবিত বিজেপি, তেমনই উদ্বিগ্ন তৃণমূল কংগ্রেস। বামফ্রন্ট সরকারের পতন হয়েছিল 34 বছর পরে, কিন্তু মাত্র 3.5 বছরেই তৃণমূল সরকার এইভাবে জনসমর্থন হারাচ্ছে দেখে রাজনৈতিক পর্যবেক্ষকেরা সত্যিই অবাক। বীরভূমের মডেল এবার অন্যান্য জেলাতেও অনুষ্ঠিত হবে কিনা সেটাই কৌতূহলের বিষয়। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বুর্কিনা ফাসোর কর্তৃপক্ষ দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মাইকেল কাফান্ডোর নাম ঘোষণা করেছে। তাঁর দায়িত্ব হবে দেশকে সামরিক শাসন থেকে অসামরিক শাসনে ফিরিয়ে নেওয়া। বিশ্ব সংবাদ আপাতত এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে। যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা চুক্তি হলেও যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে আপনারা ইতিমধ্যেই সে কথা শুনেছেন। বিষয়টি সম্পর্কে সূচনা পর্বে সিপিডি গবেষক ডক্টর গোলাম মোয়াজ্জমের মন্তব্য শুনেছেন আপনারা। এখন ওই বিষয়টি স্থান পেয়েছে সিপিডি গবেষক ডক্টর গোলাম মোয়াজ্জমের একটি সাক্ষাৎকারে। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পাওয়ার জন্য খুবই আগ্রহী। বাণিজ্যমন্ত্রী ব্যাপারে সাম্প্রতিককালে বিভিন্ন মন্তব্য করেছেন। অন্যদিকে বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি সৃষ্টির জন্য সহায়ক একটি পরিবেশের কথা বলেছেন যুক্তরাষ্ট্র সহ প্রায় সব সহযোগী দেশ এবং দাতা সংস্থাগুলো। এরই প্রেক্ষাপটে তৈরি পোশাক শিল্পের মালিকরা 2021 সাল নাগাদ রপ্তানির লক্ষ্যমাত্রা কত হবে তার একটি রূপরেখাও ঘোষণা করেছেন। এসব বিষয়ে বিশ্লেষণ করেছেন প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ সোমবার ঢাকায় ইউএস ট্রেড শো এর এক অনুষ্ঠানে বলেছেন জিএসপি সুবিধা না পেলে টিকফা চুক্তি নিরর্থক। এই মন্তব্য সম্পর্কে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন,
হয়তো সরকারের দিক থেকে এখন পর্যন্ত শুল্ক মুক্ত বাজার সুবিধা না পাওয়া দীর্ঘদিন তাদের যে একটা দাবি সেটি হয়তো এখানে প্রকাশ, কিন্তু টিকফা চুক্তি শুধুমাত্র শুল্ক মুক্ত বাজার সুবিধার ভিতরে সীমাবদ্ধ না। উভয় পক্ষ মিলে যে চুক্তিটি করেছেন তার ব্যাপ্তি আসলে ব্যাপক এবং সেখানে বাণিজ্য ছাড়াও বিনিয়োগ সহ পরিবেশের কথা রয়েছে, অশুল্ক শুল্ক বাধার কথা রয়েছে, সার্ভিস সেক্টরে বিনিয়োগের কথা বলা রয়েছে এবং তার বাইরে লেবার রাইটস এর কথাও কিন্তু সেখানে বলা আছে, এমনকি দুর্নীতির বিষয়েও কিন্তু সেখানে বলা আছে। সুতরাং উভয় পক্ষ বেশ বুঝে শুনেই এই চুক্তিটি করেছেন যে এটি দীর্ঘমেয়াদী একটি চুক্তি এবং তার এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। সুতরাং শুল্কমুক্ত সুবিধা না পাওয়া গেলে টিকফা নিরর্থক, এটা হয়তো সরকারের একটা রাজনৈতিক দাবি এবং আমার মনে হয় তার হয়তো কোনো কোনো ক্ষেত্রে যৌক্তিকতাও রয়েছে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মোজেনা ওই একই অনুষ্ঠানে বলেছেন বিনিয়োগ আকৃষ্ট করা পরিবেশ সৃষ্টির জন্য সরকারকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক অস্থিরতার হুমকি হ্রাস, আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, লালফিতার দৌরাত্ম্য কমানোর সুপারিশ করেন রাষ্ট্রদূত। অন্যদিকে বিজিএ নিয়ে 2021 সাল নাগাদ পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা $5,000 কোটি নির্ধারণ করেছে। এ সম্পর্কে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন,
যে বক্তব্যটি দিয়েছেন সেটির ভিতরে আসলে টিকফা ফ্রেমের এক এক ধরনের প্রতিফলন রয়েছে। সেখানেও কিন্তু প্রথম বিষয়টি বিনিয়োগ সহায়ক পরিবেশের কথা বলা রয়েছে এবং বাংলাদেশে আমরা জানি যে বিনিয়োগের ক্ষেত্রে যে বিভিন্ন রকমের সমস্যা দিয়ে সেটি অবকাঠামো থেকে শুরু করে লালফিতার দৌরাত্ম্য পর্যন্ত বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত। এখন এরকম একটি পরিবেশে আমাদের বিজিএমইএ বা গার্মেন্টস অ্যাসোসিয়েশন থেকে যে $5,000 কোটি রপ্তানি উন্নীত করার যে একটি লক্ষ্যটা কাছে মনে হয়েছে যে দীর্ঘদিন পরে হলেও এরকম একটি লক্ষ্য নির্ধারণের যৌক্তিকতা রয়েছে। তবে এটি করতে হলে প্রতি বছর প্রায় 16-20% হারে রপ্তানি প্রবৃদ্ধি প্রয়োজন হবে শুধুমাত্র গার্মেন্টস পণ্যে। সেটি সাম্প্রতিক বিবেচনায় বেশ একটু উচ্চ কিছুটা হলেও একটু উপরের দিকের একটি লক্ষ্য মাত্রা, তবে হয়তো সেটি চেষ্টা করলে অর্জন করা যেতে পারে। তবে প্রয়োজন একই সাথে গার্মেন্টস মালিকদের কাছ থেকে যেটি জানা সেটি হলো যে এর একটি বিস্তারিত বিবরণ প্রয়োজন, এই পরিমাণ রপ্তানি করবার জন্য দেশে কি পরিমাণ বিনিয়োগ প্রয়োজন হবে, কি পরিমাণ জমি প্রয়োজন হবে, কি পরিমাণ আসলে মানব সম্পদের প্রয়োজন হবে। তার কারণ হচ্ছে বাংলাদেশ উত্তরোত্তর গার্মেন্টস এর বাইরে অন্যান্য খাতেও তার পণ্য বহুমুখী করতে চাচ্ছে, উৎপাদন বহুমুখী করতে চাচ্ছে। সুতরাং আগে থেকে যদি জানা যায় যে কোন ধরনের বিনিয়োগ প্রয়োজন হবে তাহলে বাংলাদেশ ধীরে ধীরে অন্যান্য খাতকেও সেভাবে সাজিয়ে নিতে পারবে। আবার একই সাথে এটিও প্রয়োজন যে যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আমরা বলছি সেই অবকাঠামো প্রস্তুত করবার পাশাপাশি পণ্যের ক্ষেত্রে বৈচিত্র্য আনা দরকার। শুধুমাত্র লোয়িং প্রোডাক্টে যাতে আগামীতে না থাকে আমাদের গার্মেন্টস খাত, এবং বাজারের ক্ষেত্রেও যাতে একটি বা দুটি বাজারের উপরে না ডিপেন্ড করতে হয় সে বিষয়টিও আমার মনে হয় এখানে দেখবার দরকার। এবং একই সাথে বিদেশি বিনিয়োগও প্রয়োজন রয়েছে। আমার মনে হয় যে টিকফা চুক্তির আলোকে যে আমেরিকান বিনিয়োগ বাংলাদেশে আসতে পারে সেটিও কিন্তু আমরা এই যে গার্মেন্টস খাতে যে উচ্চ প্রবৃত্তি দেখছি, যদি শুধুমাত্র উৎপাদনের সাথে না সার্ভিসের সাথেও রিলেটেড যে জায়গাতে মার্কিন বিনিয়োগের আগ্রহ রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আগামীতে সরকার, ডিজিএমএ এবং অন্যান্য পক্ষ যৌথভাবে বিবেচনা করে দেখতে পারে।
ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, বিনিয়োগ বান্ধব পরিবেশ ছাড়া কোনো লক্ষ্যমাত্রাই পূরণ হবার নয় বলে অভিমত দিয়েছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় প্রেসিডেন্ট ওবামার অভিবাসন সংস্কার পরিকল্পনা। আলোচনায় অংশ নেবেন, প্রশ্ন করবেন, আমন্ত্রণ রইল। এখন প্রসঙ্গান্তর। ডক্টর মুরাদ ঠাকুর একজন দন্ত চিকিৎসক। তিনি ফ্লোরিডা রাজ্যের অরল্যান্ডোতে দীর্ঘদিন বসবাস করছেন। গত কয়েক দশকে দন্ত চিকিৎসায় অনেক পরিবর্তন হয়েছে, প্রাযুক্তিক উন্নয়ন হয়েছে অনেক। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ঠাকুর তাঁর পেশাগত জীবন ও দন্ত চিকিৎসায় প্রাযুক্তিক উন্নয়ন সম্পর্কে বলেছেন। শাগুফতা নাসরিন কুইন অরল্যান্ডো সফরের সময় ডক্টর মুরাদ ঠাকুরের এই সাক্ষাৎকার নেন।
ডক্টর মুরাদ ঠাকুর, আপনি একজন দন্ত চিকিৎসক, আপনার পেশাগত জীবন সম্পর্কে একটু বলবেন।
ধন্যবাদ। আমি আমেরিকাতে 1977 সালে আসি বাংলাদেশ থেকে। 74 সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে আমি গ্রাজুয়েট হই। আমি নিউ ইয়র্ক সিটিতে ছিলাম প্রথমে, ওখানে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। তারপরে কলাম্বিয়া ইউনিভার্সিটির আন্ডারে আমি হার্লেম হসপিটাল সেন্টারে ওখানে রেসিডেন্সি করেছি 2 বছর। তারপরে 84 সালে আমি ফ্লোরিডা, অরল্যান্ডো ফ্লোরিডাতে চলে আসি, এখানে আমার অ্যাকচুয়াল প্র্যাকটিস শুরু করি।
আমেরিকায় দাঁতের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। সাম্প্রতিক কালে চিকিৎসা বিমা ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে, দাঁতের চিকিৎসার ব্যাপারেও কি সেটা প্রযোজ্য?
আপনি যদি অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট কিংবা ওবামা কেয়ারের কথা বলে থাকেন, ওবামা কেয়ারে কিংবা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টে ডেন্টালের ব্যাপারে কিছুটা আছে, কিন্তু খুবই তেমন কিছু উন্নতি কিংবা তেমন কোনো পরিবর্তন নাই। এর ইফেক্টটাও খুব কম হবে, তবে ভবিষ্যতে হয়তো এটার পরিবর্তন আসবে।
অনেকে যদি সুযোগ হয় তাহলে বাংলাদেশে গিয়ে দাঁতের চিকিৎসা করিয়ে আসেন, সে বিষয়ে আপনার মতামত?
দেখুন, আমি আমার কথাটা, আমি যেহেতু আমেরিকাতে আমি প্র্যাকটিস করি, অতএব আমি একটু বায়াসড হব, এটা আসলে হয়তো আপনার হয়তো অনেকে হয়তো পছন্দ করবেন না। তবে আমি চাইব যদি আপনি আমেরিকাতে আছেন, আমেরিকাতে যদি আপনি থাকেন, আমেরিকা জীবনযাপন করেন, তাহলে আপনি সবকিছু যদি আমেরিকান করেন, আপনি দাঁতের চিকিৎসা কেন বাংলাদেশে গিয়ে করাবেন? অবশ্যই যদি কারো সেরকম আর্থিক অসুবিধা থাকে, মনে করেন যে ওখানে সস্তা হবে, সেজন্য যেতে পারেন, কিন্তু আমার মতামত হবে আপনাকে এখানে যদি থাকেন এখানেই চিকিৎসা করান, কারণ আমি সেটাকে মোর রিলায়েবল মনে করি। আমার যেহেতু আমি এই দেশে থাকি, আমি দাবি করব যে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা ভালো, বাংলাদেশে যেটা পাবেন হয়তো সস্তায় পাবেন, কম পয়সা হবে, কিন্তু আমি বলবো যে ভালো চিকিৎসা করতে হলে এখানেই করানো আমার মত।
আপনি তো অনেকদিন ধরে দাঁতের চিকিৎসা করছেন, আপনার কি মনে হয় প্রযুক্তিগত দিক থেকে কতটা পরিবর্তন হয়েছে?
একটা বিরাট পরিবর্তন এসেছে দুনিয়ার প্রযুক্তির। এই যখন এখানে আমেরিকাতে আমি আজ যখন 37 বছর আমেরিকাতে আছি, আমি তো সেখানে আমি প্রথম দিকে যখন কম্পিউটার শুরু হলো, তখন বলছিল মানুষের প্রতিটা জীবনে এই কম্পিউটারের প্রযুক্তি এফেক্ট করবে এবং তার তাকে নিয়ন্ত্রণ করবে কিংবা তাকে যেকোনোভাবে তার একটা ফল দেখা দেবে। তখন হয়তো আমার কাছে অতটা মনে হয়নি, কিন্তু এখন আমরা কম্পিউটারের এই প্রযুক্তির কথা বলছেন, আমরা কম্পিউটার দিয়ে অনেক অনেক পরিবর্তন হয়েছে আমাদের চিকিৎসা ব্যবস্থায়। যেমন ধরেন ক্যাট ক্যাম মেশিন, যেটা আমরা দাঁতের আপনার যখন বিভিন্ন ক্রাউন ফ্রিজ এগুলি এখন অটোমেটিক অনেকটা অনেকে হয়তো 3D প্রিন্টারের কথা অনেকেই হয়তো বুঝতে পারবেন, সেইভাবে ওই ধরনের চিকিৎসা চলে আসছে, আমাদের টেকনোলজি চলে আসছে। তারপরে ডিজিটাল এক্সরে সবাই জানেন, এখন আমরা সবাই ডিজিটাল এক্সরে নিয়ে দুনিয়ার এক পাশ থেকে আর এক পাশে আমরা পেটে পাঠাই দিতে পারি ইমেলের মাধ্যমে, রেকর্ড সম্পূর্ণ আমরা করতেছি আপনার ডিজিটালে। অতএব রেকর্ড কিপিং এভরিথিং ইজ ডান বিং ডান আপনার এই কম্পিউটারের মাধ্যমে। কাজে কাজেই প্রযুক্তি এটা একটা বিরাট পরিবর্তন এনেছে আপনার ডেন্টালের যন্ত্র চিকিৎসার অনেকটা ক্ষেত্রেই প্রযুক্তির বিরাট পরিবর্তন। আপনারা 30 বছর আগে আর এখন বিরাট পার্থক্য সেখানে।
ডক্টর মুরাদ ঠাকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময় দেওয়ার জন্য।
আপনাকে তো ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকে।
যুক্তরাষ্ট্র সরকার পূর্বাঞ্চল ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হামলা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিগত কয়েকদিন ধরে ডানিয়াস্ক এলাকায় ভারী গোলাবর্ষণের খবর পাওয়া গিয়েছে। সেপ্টেম্বর মাসের 5 এবং 19 তারিখে রাশিয়া, ইউক্রেন এবং রুশ সমর্থিত বিদ্রোহীরা যে মিঙ্কস যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করে তা লঙ্ঘন করা হয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র বার্নাডেট মিহান তার বিবৃতিতে বেশ কয়েকটি খবর সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। দি অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ, সংক্ষেপে ওএসসির তরফে জানানো হয়েছে যে লড়াই কবলিত এলাকার সম্মুখ ভাগে রুশ সমর্থিত এবং সরবরাহকৃত বিচ্ছিন্নতাবাদীরা ভারী অস্ত্রশস্ত্রের কনভয় এবং ট্যাঙ্ক বহর নিয়ে অগ্রসর হচ্ছে। 8 নভেম্বরের তারিখে ওএসসি জানায় ডানিয়েস্ক ভিত্তিক পর্যবেক্ষকেরা ভারী অস্ত্রশস্ত্র এবং ট্যাঙ্কের কয়েক ডজন কনভয় দেখতে পান। ট্যাঙ্ক এবং অস্ত্রশস্ত্রের কনভয়ে তারা গাঢ় সবুজ রঙের ইউনিফর্ম পরা সেনা সদস্যদের ওই অঞ্চল দিয়ে চলাচল করতে দেখেছেন। কিয়েভ সরকারের দাবি মস্কো বিদ্রোহীদের সহায়তায় সেনা এবং ট্যাঙ্ক পাঠিয়েছে, সেই দাবির পরেই এই রিপোর্টটি প্রকাশিত হয়। ওএসসি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তে সাম্প্রতিক সময়ে রুশ সেনা এবং অস্ত্র সরবরাহ বৃদ্ধির সত্যতা স্বীকার করেছে। ওএসসি জানায় যে রাশিয়া আন্তর্জাতিক চুক্তির প্রতি অশ্রদ্ধা জানানো অব্যাহত রেখেছে এবং ইউক্রেনকে আরও অস্থিতিশীল করার কর্মসূচি নিয়েছে। 10 নভেম্বর সংবাদ অবহিতকরণে পররাষ্ট্র দফতরের মুখপাত্রে জেন সাকি বলেন, রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা দোম্বাস অঞ্চলে মিঙ্কস চুক্তিতে সম্মত সীমানার বাইরেও দখল করার প্রচেষ্টা চালিয়েছে। তিনি বলেন, রাশিয়া ও তার সহযোগীদের তরফে মিঙ্কস চুক্তির চলমান এবং অধ্যত্ব লঙ্ঘন ক্ষমাযোগ্য নয়। মুখপাত্র জেন সাকি বলেন, তাঁর কথায় রাশিয়া যদি সত্যিকার অর্থে ইউক্রেনের শান্তি চায় তাহলে বিচ্ছিন্নতাবাদীদের নতুন অস্ত্রশস্ত্র এবং সহায়তা প্রদান বন্ধ করতে হবে এবং ইউক্রেন থেকে সকল রুশ সেনা এবং অস্ত্রশস্ত্র প্রত্যাহার করে নিতে হবে এবং তার দোসরদের প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘন থামাতে, বন্দীদের মুক্তি দিতে এবং আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করার আবেদন জানাতে হবে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আজকের মিতালি এখন উপস্থাপন করছেন সেলিম হোসেন।
সুপ্রিয় শ্রোতা, মিতালিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার হাতে বেশ কয়েকটি চিঠি রয়েছে, রয়েছে ইমেল। প্রথম চিঠিটি লিখেছেন ডক্টর এম ডি রফিকুল আজিজ, চলন রেডিও ক্লাব, লাঙ্গল মোড়া, ছাই খোলা, পাবনা, বাংলাদেশ থেকে। আপনি লিখেছেন, প্রিয় বেতার ভিওএ বাংলা বিভাগের প্রতি এবং সবার প্রতি থাকলো প্রাণ খোলা শুভেচ্ছা। ভিওএ এর মতো এত সুন্দর খবর বিশ্বে অন্য কোনো বেতার প্রচার করে না। প্রতি মাসে কমপক্ষে অনুষ্ঠান শোনার প্রমাণসহ 2টি পত্র লিখে থাকি, কিন্তু মিতালিতে আমার চিঠির প্রাপ্তি বা উত্তর কিছুই শুনতে পাই না। ধন্যবাদ ডাক্তার রফিকুল আজিজ, আপনার চিঠির প্রাপ্তি স্বীকার করছি এবং আমাদের খবর ভালো লাগে শুনে, ভালো লাগছে আমাদেরও। আপনি আবারও লিখবেন। এবারের চিঠিটি লিখেছেন শাহনওয়াজ আলী মোল্লা, মধ্যচান্দি, বিষ্ণুপুর, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। আপনি লিখেছেন, আমি ভয়েস অফ আমেরিকার একজন পুরনো শ্রোতা, বহুদিন থেকে আমি আপনাদের অনুষ্ঠান শুনে আসছি। বিশ্ব সংবাদ মিতালি হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানটি আমার ভীষণ প্রিয়। বেশ কয়েকখানা চিঠি পাঠিয়েছি, উত্তর পাইনি। ভাই শাহনওয়াজ আলী, এই তো আজকে আপনার চিঠির উত্তর দিলাম। আর আমাদের অনুষ্ঠান ভালো লাগে শুনে আমাদেরও ভালো লাগলো। আপনি আবারও চিঠি লিখবেন, ধন্যবাদ। এবারের চিঠিটি লিখেছেন ইঞ্জিনিয়ার এস এস আফতাবউদ্দিন, গ্রাম পোস্ট পাড়াগাঁও, উপজেলা ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ থেকে। আপনি খুব বড় একটি চিঠি লিখেছেন। চিঠির সারাংশ হচ্ছে, আমি অনেকগুলো প্রযুক্তি আপনাদের নিকট পাঠিয়েছি কিন্তু কোনো ধরনের অর্থনৈতিক সুবিধা পাচ্ছি না, পাবো কিনা তাও বুঝতে পারছি না। আর আমাদের অনুষ্ঠান সম্পর্কেও আপনি প্রশংসা করেছেন, ধন্যবাদ চিঠি লেখার জন্য। আসলে আমরা আপনার চিঠি পড়ে শ্রোতা দর্শকদেরকে জানাতে পারি এইটুকুই। ভালো থাকবেন, চিঠি লেখার জন্য ধন্যবাদ। চিঠি লিখেছেন আমজাদ আলী, শোলমারি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। আমজাদ আলী লিখেছেন, পত্রের সর্বপ্রথম জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের অনুষ্ঠান আমি নিয়মিত শুনি প্রায় 15 বছর ধরে। আপনি বেশ কয়েকটি অনুষ্ঠানের নাম করে বলেছেন, সেগুলো আপনার ভালো লাগে এবং সবশেষে সকলের সুস্থতা কামনা করেছেন। ধন্যবাদ আমজাদ আলী চিঠির জন্য, আপনিও ভালো থাকবেন। এবছরের ক্যালেন্ডার চেয়ে ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ওয়াজেদ আলী খান, গ্রাম দয়ারামপুর, ঈশান গোপালপুর, ফরিদপুর, বাংলাদেশ থেকে। এবং আরও একজন নবদীপ দাস মাঝি, শ্যামনগর, সাতক্ষীরা, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, খুলনা থেকে। আপনাদের দুজনকেই ধন্যবাদ এবং আপনাদের দুজনের ঠিকানাই আমরা ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করব। শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আপনারা সকলেই ভালো থাকুন। মিতালিতে আপনারা আরও চিঠি লিখুন।
শতরূপা বড়ুয়া শোনাচ্ছেন বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত সংস্করণে।
ফ্রান্স বলছে ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে যুক্তরাষ্ট্রের ত্রাণকর্মী আব্দুর রহমান কাসিগের শিরচ্ছেদের ঘটনায় তাদের এক নাগরিক জড়িত ছিল। ওদিকে এক ব্রিটিশ নাগরিক বলছেন তিনি বিশ্বাস করেন তাঁর ছেলেও এই ঘটনায় যুক্ত ছিল। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড খাজনভ ফ্রান্সের ওই নাগরিককে 22 বছর বয়সী মাক্সিম হোসার হিসেবে শনাক্ত করেছেন। মৌরিতানিয়ায় কিছুদিন কাটানোর পর বছরখানেক আগে সে সিরিয়া চলে যায়। যে 16 জন জিহাদি কাসিগের শিরচ্ছেদের জড়িত ছিল তাদের মধ্যে দ্বিতীয় কোন ফরাসি নাগরিক ছিল কিনা তা কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। ওদিকে ওয়েলসের আহমেদ মুথানা বলছেন 16 মিনিটের ওই ভিডিওতে আরেকজনকে দেখে তাঁর মনে হয়েছে সে তাঁর ছেলে 20 বছরের চিকিৎসাবিজ্ঞানের ছাত্র নাসের মুথানা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং তাকে শয়তানের কাজ আখ্যা দিয়েছেন। জাপানের অর্থনীতিতে মন্দা দেখা দিয়েছে। জাপান পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি। নতুন তথ্যে দেখা গেছে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে জাপানের অর্থনীতিতে বার্ষিক 1.6% হারে সংকোচন দেখা দিয়েছে। এর আগের 3 মাসের তুলনায় তা দ্রুত হারে সংকুচিত হয়েছে। পাঠ্যবইয়ে বলা হয় 6 মাস ধরে যদি প্রবৃদ্ধির হার নেতিবাচক হয় তাহলে তাকে মন্দা হিসেবে সংজ্ঞায়িত করা যায়। অর্থনীতি সংকোচনের পর আসে কর বৃদ্ধি, যা ভোক্তা এবং ব্যবসা প্রতিষ্ঠানদের ব্যয়ে নিরুৎসাহিত করে। অর্থনীতি বিষয়ক পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে বলা হচ্ছে অর্থনৈতিক দুঃসংবাদের কারণে প্রধানমন্ত্রী শিনজো আবে আবারও কর বৃদ্ধি এবং আগাম নির্বাচন পিছিয়ে দেবেন। বুর্কিনা ফাসোর কর্তৃপক্ষ দেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মাইকেল কাফান্ডোর নাম ঘোষণা করেছে। তাঁর দায়িত্ব হবে দেশকে সামরিক শাসন থেকে অসামরিক শাসনে ফিরিয়ে নেয়া। রাজনৈতিক, সেনা প্রতিনিধি, অসামরিক ও ধর্মীয় নেতাদের একটি কমিটি গতকাল মিস্টার কাফান্ডোকে নির্বাচনের কথা ঘোষণা করেন। আগের দিন এই পদের জন্য একজনকে বিবেচনার আলোচনা শুরু হয়। বিরোধী দলের নেতা জেফরিন ডিয়াব্রে বলেছেন এই সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মতিক্রমে। এবার অন্তর্বর্তীকালীন সরকারে মিস্টার কাফান্ডো একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস দেশের সবচেয়ে বড় বিদ্রোহী দলের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছেন। রোববার একজন জেনারেল সহ 3 জন অপহৃত হওয়ার পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়। জেনারেল রুবেন আলসেইড কলম্বিয়ার পশ্চিমাঞ্চলের একটি গ্রামীণ এলাকায় নৌকো করে পৌঁছানোর পরপর তাঁকে অপহরণ করা হয়। তিনি সেখানে একটি অসামরিক জ্বালানি প্রকল্প পরিদর্শনের জন্য যাচ্ছিলেন। নৌকা চালাচ্ছিল এমন একজন সেনা পালিয়ে যেতে সক্ষম হয় এবং কর্তৃপক্ষকে অপহরণের ঘটনা জানায়।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন মাইকেল ডুবিনস্কি। স্টুডিও প্রযোজকের ভূমিকায় ছিলেন ডলোরেস ডেভিস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.